आसमानी सुरा
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আসমানি সুরার ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের পর্ব পরিবেশন করছি আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আজ আমরা সুরা জারিয়াতের প্রাথমিক পরিচিতি ও এই সুরার কয়েকটি আয়াতের ব্যাখ্যা তুলে ধরব। আশা করছি আমাদের সঙ্গেই থাকছেন।
সূরা জারিয়াত পবিত্র কোরআনের ৫১তম সূরা। মক্কায় নাজিল হওয়া এ সূরায় রয়েছে ৬০ আয়াত। জারিয়াত শব্দের অর্থ হল এমন বাতাস যা মেঘমালাকে ছড়িয়ে ছিটিয়ে দেয় ও মেঘমালায় গতি সঞ্চার করে। এই সূরায় পরকাল ও পুনরুত্থান, কাফেরদের প্রতি তিরস্কার, খোদাভীরুদের পুরস্কার, সৃষ্টির মধ্যে একত্ববাদের নানা নিদর্শন এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মেহমান ও লুত জাতির পরিণতি সম্পর্কে আলোচনা রয়েছে। মুসা নবীর কাহিনী, আদ, সামুদ ও নূহ নবীর জাতির কাহিনী এবং অতীতের নবীদের বিরুদ্ধে অবাধ্য জাতিগুলোর সংগ্রামে সংক্ষিপ্ত বর্ণনাও রয়েছে সূরা জারিয়াতে। এছাড়াও এই সূরায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা নসিহত এবং সৃষ্টির দর্শন বা উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রয়েছে। সূরা জারিয়াতের প্রথম ৬ আয়াতে মহান আল্লাহ বলছেন,
কসম ঝঞ্ঝা বায়ুর যা ছড়িয়ে পড়ে তথা যা বৃষ্টিদায়ক মেঘ ও উদ্ভিদের বীজকে বয়ে বেড়ায় বা সঞ্চালন করে, অতঃপর বৃষ্টির বোঝা বহনকারী মেঘের শপথ, অতঃপর শপথ সেই সব কিস্তির যা সাগরগুলোতে চলে সহজেই মৃদু গতিতে, অতঃপর শপথ কর্মপন্টনকারী ফেরেশতাগণের, তোমাদেরকে দেওয়া ওয়াদা অবশ্যই সত্য এবং বিচারের দিন অবশ্যম্ভাবী।
সূরা জারিয়াত শুরু হয়েছে বেশ কয়েকটি শপথের মধ্য দিয়ে। এইসব শপথের রয়েছে গভীর অর্থ তাৎপর্য। পাঠককে সচেতন করা ও চিন্তাভাবনার রাজ্যে নিয়ে যাওয়া এইসব শপথের অন্যতম লক্ষ্য। এইসব শপথ বিশ্বজগতে মহান আল্লাহর সার্বজনীন ব্যবস্থাপনার মহত্ত্ব তুলে ধরছে। এই শপথগুলোর ভাবার্থ পরকালের বিষয়কে অনেক গভীর ও চমৎকারভাবে তুলে ধরে। এ জাতীয় শপথগুলো পবিত্র কোরআনের অন্যতম বড় মুজেজা বা অলৌকিকতা ও অনন্য সৌন্দর্যের ভাস্বর। মহান আল্লাহর অতুল মহত্ব ও ক্ষমতার দিকে বান্দা দৃষ্টি আকর্ষণও এ ধরনের শপথের অন্যতম লক্ষ্য। শপথের শব্দ বা বাক্যের সঙ্গে পরের বক্তব্য বা উপসংহারের মিল ও সম্পর্ক রয়েছে, যেমন মেঘের গতিশীলতা বা সঞ্চালন ও বৃষ্টি বর্ষণের ফলে মৃতভূমি সজীব হয়ে ওঠার দৃষ্টান্তের সঙ্গে মৃত মানুষের পুনরুত্থানের ঘটনার মিল রয়েছে। অর্থাৎ মেঘমালা ও বৃষ্টি এবং মৃতভূমির জেগে ওঠার বিষয়টি এ দুনিয়াতেই পুনরুত্থানের বাস্তবতাকে তুলে ধরছে। তাই পবিত্র কোরআনে অনেকবার এই উপমাটি তুলে ধরা হয়েছে।
শপথের মাধ্যমে এটা বুঝিয়ে দেওয়া হয় যে এরপর গুরুত্বপূর্ণ বক্তব্য আসছে। সূরা জারিয়াতে এইসব শপথের পর মহান আল্লাহ বলছেন, তোমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা অবশ্যই সত্য। এখানে আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়ন হবেই বলতে কিয়ামত বা বিচার দিবসের হিসাব কিতাব এবং শাস্তি ও পুরস্কার তথা বেহেশত ও দোজখের কথা বলা হচ্ছে। সূরা জারিয়াতের ২০ নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, বিশ্বাসীদের জন্য পৃথিবীতে তাওহীদ বা আল্লাহর একত্বের নিদর্শনাবলী রয়েছে। সূরা জারিয়াতের ২০ নম্বর আয়াতের পর থেকে মহান আল্লাহর নিদর্শন প্রসঙ্গে বক্তব্য রয়েছে। স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে জমিনের পরতে পরতে ছড়িয়ে থাকা নানা নিদর্শন ছাড়াও মানব দেহের মধ্যেই রয়েছে মহান আল্লাহর অনেক নিদর্শন। মহান আল্লাহর অশেষ জ্ঞান ও ক্ষমতার বহু নিদর্শন ছড়িয়ে আছে জমিন বা ভূমণ্ডলে।
ربنا يا ربنا يا حي يا قيوم نور قلبنا
পৃথিবীর বিশাল আয়তন ও পরিধি, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, নিজের ও সূর্যের চারদিকে পৃথিবীর আবর্তন, আকর্ষণ ও বিকর্ষণের শক্তি এবং এর ফলে নানা বিষয়ের উন্মেষ, এসবই পরস্পরের সঙ্গে সমন্বিত ও ভারসাম্যপূর্ণ। জীবনের পরিবেশ সৃষ্টিকারী এ বিষয়গুলো এত পরিপূর্ণ, নিখুঁত ও এত বেশি হেকমতপূর্ণ বা প্রজ্ঞাজনচিত যে বিস্ময়ে খেয়ে হারিয়ে ফেলেন বিজ্ঞানী ও গবেষকরা। মহাজাগতিক এসব বিষয়ের গতি ও পরস্পরের দূরত্বে যদি সামান্য বা বিন্দুমাত্র হেরফের ঘটে, তাহলে পৃথিবী হয়ে পড়বে বসবাসের অযোগ্য। নিঃসন্দেহে এসবই মহান আল্লাহর অশেষ ক্ষমতার কিছু নিদর্শন। ভূমির উপাদানগুলো এক মহাবিস্ময়। ভূমিতে যেসব সম্পদ গচ্ছিত আছে খনিজ আকারে বা সম্পদের গুদামের আকারে, সেসব ছাড়া জীবজগৎ টিকে থাকতে পারে না। এসবই মহান আল্লাহর দূরদর্শী পরিকল্পনা ও ব্যবস্থাপনার সাক্ষ্য বহন করছে। পাহাড়, সমতল প্রান্তর, গভীর জঙ্গল, সাগর মহাসাগর ও নদ নদী, ঝর্ণা খালবিল, এসবই জীবজগৎকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখছে। অদ্ভুত ও বিচিত্র বৈশিষ্ট্যের হাজার হাজার প্রজাতির গাছপালা, কীটপতঙ্গ ও পশু পাখি, এসবই মহান আল্লাহর অশেষ সৃষ্টি নৈপুণ্যের নিদর্শন।
সূরা জারিয়াতের ২১ নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, তোমরা তথা মানুষের মধ্যেই রয়েছে আল্লাহর নিদর্শন, তোমরা কি তা জানো না? মহাবিশ্বের ব্যাপার হলো এত সৃষ্টিশীল, প্রতিভাবান ও বুদ্ধিমান মানুষের জন্ম হয় তুচ্ছ বীর্য থেকে। আর এই বীর্য বা শুক্র যখন মাতৃগর্ভে স্থান পায়, তখন তা দ্রুত বেড়ে ওঠা জীবন্ত সত্তা হিসেবে গড়ে ওঠে এবং অল্প সময়ে পূর্ণাঙ্গ বা পরিপূর্ণ মানুষে পরিণত হয়। মানবদেহের ক্ষুদ্রতম ইউনিট হল মানব কোষ। এই কোষের গঠন এতই বিচিত্র ও বিস্ময়কর যে বিজ্ঞানীদের মতে তা একটি শিল্প শহরের মতোই নানা স্থাপনায় পরিপূর্ণ। একজন জীববিজ্ঞানী বলেছেন, মানব কোষ হচ্ছে এমন এক বিস্ময়কর বিশাল শহরের মতো যাতে রয়েছে হাজার হাজার কারখানা, পাইপলাইনের নেটওয়ার্ক, কমান্ড সেন্টার, বিপুল স্থাপনা ও জৈবিক নানা তৎপরতা। আর আমাদের হাতে এইসব তৎপরতা চালানোর উপযুক্ত স্থাপনাগুলো তৈরি করতে হলে দরকার হতো অনেক প্রশস্ত জমি, ভবন ও জটিল কাজের বিপুল যন্ত্রপাতি আর সাজ সরঞ্জাম। কিন্তু মহান আল্লাহ এই সবই অত্যন্ত ক্ষুদ্র স্থানে জড়ো করতে সক্ষম হয়েছেন।
আমাদের শরীরের নানা অঙ্গ, যেমন হৃৎপিণ্ড, কিডনি, ফুসফুস, এসবের সঙ্গে রয়েছে হাজার হাজার কিলোমিটার দীর্ঘ ছোট বড় ও সূক্ষ্ম নানা ধরনের রগ। এত সূক্ষ্ম রগও রয়েছে যে সেসবকে খালি চোখে দেখা যায় না। আর এইসব রগ হাজার হাজার কোটি মানব কোষের খাবার বা রসদ যোগায়। তদ্রূপ মানুষের চোখ বা দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি ও নানা অনুভূতি সহ পঞ্চেন্দ্রিয় এসবই মহান প্রতিপালকের কিছু নিদর্শন। সবচেয়ে বড় কথা হলো মানুষের জীবন তথা প্রাণের রহস্য কিংবা বস্তুগত স্বরূপ এবং রূহ বা আত্মার স্বরূপ আজও সব মানুষের কাছে অজানাই রয়ে গেছে। কোন শক্তি দেহ থেকে বিচ্ছিন্ন হয়, মানুষের মৃত্যু ঘটে, তা বিজ্ঞানীরা আজও উদ্ঘাটন করতে পারেননি। তাই মহান আল্লাহ শক্তি ও ক্ষমতার কাছে মানুষের নতি স্বীকার করা উচিত এবং এসব ক্ষেত্রেই মানুষ নিজের অজান্তেই মহান আল্লাহর অশেষ ক্ষমতার প্রশংসা করতে বাধ্য হয়।
তো শ্রোতাবন্ধুরা, আসমানি সুরার আজকের আলোচনা এই পর্যন্তই।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ।